এক জায়গায় বেশি দিন থাকেন না, তবু কেন একই জায়গায় এতদিন অবস্থান করছেন? ভক্তরা অবাক হচ্ছেন, সবাই অবাক, ভক্তরা অবাক হচ্ছিলেন কিভাবে মহাপ্রভু একই জায়গায় এতদিন আছেন। নবাব হোসেন শাহ তার কোটালকে জিজ্ঞাসা করলেন, মুসলমান কোটাল, কোটাল মানে পুলিশ কমিশনার, নবাব হোসেন দুটো, এই দুটো ঠিক থাকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, হরে কৃষ্ণ, ঠিক আছে। নবাব হোসেন শাহ তার মুসলমান পুলিশ কমিশনার কোটাল তাকে জিজ্ঞাসা করলেন, কহ কহ কি খবর? তখন কোটাল, মুসলমান কোটাল নবাব হোসেন শাহকে বলছেন, তো নবাব, আপনার দেশে এক অদ্ভুত লোক এসেছে, অদ্ভুত সন্ন্যাসী এসেছেন, অদ্ভুত তার ব্যবহার, অদ্ভুত তার চেহারা, মনে হয় কোন রাজার ছেলে বৈরাগ্য পেয়ে সন্ন্যাস নিয়ে এসেছে, আর ধন্য, আপনার দেশ ধন্য হয়েছে সেই সন্ন্যাসীর আগমনে, না কারো কাছে কিছু ভিক্ষা করে খায়, না কারো কাছে কিছু চায়, রাত দিন শুধু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি রাম করছে, আপনার দেহ ধন্য, অদ্ভুত তার কীর্তনের প্রভাব, কখনো তার দিব্য শরীর থেকে সেই লঙ্কুপ থেকে কি বলে পলাশ গাছের মতন, তার শিমুল গাছের মতন তার লঙ্কুপ এরকম উঁচু হয়ে যাচ্ছে, কখনো তিনি লম্ফ দিচ্ছে উঁচুতে উঠছেন, কখনো নিচে পড়ছে, মনে হচ্ছে যেন পর্বত যেন নিচেতে পড়ে যাচ্ছে, এত উদ্দণ্ড নিত্য কীর্তন নিচে পড়ছে কিন্তু কিছুই হচ্ছে না, অদ্ভুত অদ্ভুত তাকে দেখতে, আপনার দেশ ধন্য হয়েছে এরকম এক সন্ন্যাসীর আগমনে। শুনলেন, তারপরে তিনি ওনার এক হিন্দু মন্ত্রী, হিন্দু মন্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, কেশব ছত্রী তার নাম, তাকে জিজ্ঞাসা করলেন, হে কেশব ছত্রী, বলো তো, শুনেছি এক হিন্দু সন্ন্যাসী আমার দেশে এসেছে, বলো। তখন কেশব ছত্রী হিন্দু তো, উনি ভাবলেন এই মুসলমানকে আমি যদি সত্যি কথা বলি যদি ওনার পিছনে লেগে যাই, তাই বলেন, না 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 নবাব চিন্তা করবেন না, উনি এক ভিখারি সন্ন্যাসী, বৃক্ষতলবাসী, কিছু নেই, তার আগে অলরেডি উনি শুনেছেন যে ওনার পিছনে লাখ লাখ লোক ধাবিত হচ্ছে। তখন কেশব ছত্রীকে বলছেন, খবরদার এরকম কথা বলবে না,
ভিকারি বললে তোমার অপরাধ হবে। আমরা যাকে আল্লাহ বলি, তোমরা যাকে ভগবান বলো, উনি হচ্ছে সেই। কেন? দেখো, আমি যদি তোমাদের বেতন না দেবো, তুমি কালকে থেকে তোমরা আমার আন্ডারে চাকরি করতে আসবে? বলছে না, কেউ আমরা করবো না। বিনা বেতনে লক্ষ লোক যার পিছে ধায়, সেই তো গোসাই। আমরা যাকে আল্লাহ বলি, তোমরা যাকে ভগবান বলো, উনি হচ্ছে সেই। কারণ ওর পিছনে লাখ লাখ লোক বিনা বেতনেই ধাবিত হচ্ছে। আসলে মহাপ্রভু যখন চলতেন বাংলা থেকে, এই যে যাত্রা করেছেন, পিছনে লাখ লাখ লোক যেতেন। আর মহাপ্রভুর চরণ ধুলি নেওয়া নিষেধ ছিল, কিন্তু যেখানে উনি চরণ ফেলতেন, চরণ উঠানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার লাখ লাখ লোক সেখান থেকে ধুলি নিতেন, সব সময় তার পিছনে লাখ লাখ লোক। তাই নবাব বলছে, বিনা বেতনে লক্ষ লোক যার পিছে ধায়, সেই তো গোসাই, সেই হচ্ছে আমাদের যে যাকে আমরা আল্লাহ বলি, হিন্দুরা যাকে ভগবান বলে, সেই নতুবা। তখন এই নবাব আবার ওনার আর দুই মন্ত্রী, যে দবির খার সাকর মল্লিক, তাকে আবার জিজ্ঞাসা করছে, বলো কে আমার রাজ্যে এসেছে সন্ন্যাসী, এক সন্ন্যাসী, তাদের ব্যাপারে বলো। তখন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তখন নাম হয়নি, নাম হয়েছে দবির খার সাকর মল্লিক, মুসলমানের দেওয়া নাম। ওনারা দুইজন বললেন, রাজা নবাব, আপনি তো ভগবানের প্রতিনিধি, আপনি মনে বিচার করে দেখুন কি আপনার রাজ্যে এসেছে। নবাব মানে যিনি ভগবানের প্রতিনিধি, তা আপনি বিচার করে দেখুন আপনার রাজ্যে কে এসেছে। তবে হ্যাঁ, আমরা বলবো যার জন্য তিনি আপনি এই রাজ্য পেয়েছেন, যিনি আপনাকে রাজা করিয়েছেন, সেই রাজার রাজা স্বয়ং ভগবান আপনার রাজ্যে এসেছে, আপনার রাজ্য ধন্য হয়ে গেছে। দিনের পর দিন একই জায়গায় কীর্তন করছেন মহাপ্রভু, হরিদাস ঠাকুর আছে, নিত্যানন্দ প্রভু, হাজার হাজার লোক, কেউ আর বাড়ি ফিরে যাচ্ছে না, মহাপ্রভুর কীর্তন শুনছে। কেশব ছত্রী কি করেছেন, লোক পাঠিয়ে দিয়েছেন, হিন্দু মন্ত্রী তো ভয় এসে গেছে। নবাব বারবার জিজ্ঞাস করছেন, মহাপ্রভু সম্পর্কে খোঁজ নিচ্ছেন। আর এই মহাপ্রভুর এই দেশে থাকার কি দরকার, উনি যাচ্ছেন যেখানে যেন চলে যায়। এই খবর দিয়ে তিনি দুই ব্রাহ্মণকে পাঠিয়েছেন, আর দুই ব্রাহ্মণ এসেছে মহাপ্রভুকে বলতে, মহাপ্রভু এই দেশের যে নবাব, তার যে মন্ত্রী আছে হিন্দু, তিনি আপনাকে খবর পাঠিয়েছেন, আপনি এখান থেকে চলে যান অন্যত্র, এখানে থাকবেন না। এই বলার জন্য দুইজন ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে আছে ঠাই, বলার সুযোগ পাচ্ছে না, কারণ ঘন্টার পর ঘন্টা শুধু হরিনাম করছেন, এক মুহূর্ত বিরাম নেই, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা চলছে। দুই চার ঘন্টা দুই ব্রাহ্মণ ঠায় দাঁড়িয়ে যদি কিছু বলার সুযোগ পেলেন না মহাপ্রভুকে, তখন ওনার আশেপাশে যে একজন ভক্ত ছিল তাদের ডেকে বলছে, দেখুন নবাবের যে মন্ত্রী, হিন্দু মন্ত্রী, তিনি কিন্তু এই খবর পাঠিয়েছেন, মহাপ্রভুকে বলবেন এখান থেকে চলে যেতে, কারণ দুর্ধর্ষ রাজা, দুর্ধর্ষ নবাব হোসেন শাহ এখানেই বাস করছে। আর সেই কথা শুনে ভক্তদের একটু ভয় হয়ে গেল, তারা একটু আস্তে করে নাম করলো, মানে আস্তে আস্তে করতে করতে বন্ধও করে দিল অনেকে। মহাপ্রভু কীর্তন করছেনই করছেন, অনেকক্ষণ পরে মহাপ্রভু বুঝতে পারলেন ভক্তরা মনে হচ্ছে কেন চুপ হয়ে গেল, জিজ্ঞাসা করছে কি হয়েছে, তোরা হরিনাম বন্ধ করলে কেন? মহাপ্রভু শিক্ষা কীর্তনীয় সদা হরি, তোরা হরিনাম বন্ধ করলে কেন? বললেন নবাবের মন্ত্রী খবর পাঠিয়েছেন, এই দুর্ধর্ষ রাজা নবাব, তার কাছে থাকাটা ঠিক হবে না, এই জন্য আমাদের ভয় রয়েছে। কিসের ভয় পাও তোমরা, জানো না ভক্তদের রক্ষা করার জন্য সুদর্শন চক্র সব সময় ভক্তের পিছনে অপেক্ষা করছে, তোমাদের কিসের ভয়? বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার সবাই উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে শুরু করলেন। গভীর রাত্রে দুইজন এসেছেন, দুইজন না তিনজন, আর এক ভাই বল্লভ তাকে সঙ্গে নিয়ে এই দবির খাস সাকর মল্লিক এসেছেন গভীর রাত্রে, রাজবেশ পরিত্যাগ করে সাধারণ বেশ ধারণ করে লম্বা হয়ে প্রণাম করছেন। আর মহাপ্রভু বলছেন, লোকেরা বলে আমি কেন একই জায়গায় দিনের পর দিন অপেক্ষা করছি, আসো আসো, আমি শুধু তোমাদের জন্য এখানে এসেছি, আর তোমাদের জন্যই আমি এখানে অপেক্ষা করছি, আসো আসো, তোমাদের জন্যই আমি পুরী থেকে ছুটে চলে এসেছি, আর এই একই জায়গায় দিনের পর দিন শুধু তোমাদের জন্য আমি অপেক্ষা করছি, আসো। কাছে ডাকলেন, তাদের মাথায় মহাপ্রভু চরণ দিলেন, তাদের কৃপা করলেন, তাদের নাম চেঞ্জ করলেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী, বল্লভের নাম রাখলেন অনুপম। তারপরে বললেন, তোমরা তাড়াতাড়ি এখান থেকে আমার কাছে চলে আসো। এইভাবে রূপ গোস্বামী সনাতন গোস্বামী মহাপ্রভুর কৃপা পেলেন, নামকরণ পেলেন। রূপ গোস্বামী মহাপ্রভুর সঙ্গে এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, আর সনাতন গোস্বামী কাশীতে বেনারসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, এবং উভয়কেই বৃন্দাবনে পাঠালেন সেখানে লুপ্ত তীর্থ উদ্ধার করা, বিগ্রহ প্রতিষ্ঠা করা। তো অনেক ওনাদের অনেক অদ্ভুত লীলা জাস্ট একটু দিগদর্শন দিলাম। মহাপ্রভুর প্রিয় ভৃত্য রঘুনাথ দাস সর্বত্যাজী কহিল, প্রভুর পদতলে বাস। রঘুনাথ দাস গোস্বামীর কথা আসছে, যিনি সর্বত্যাগ করে মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিলেন। জানেন শান্তিপুরে মহাপ্রভুর কাছে এসেছিলেন রঘুনাথ, বাবা জেঠার একমাত্র পুত্র, স্ত্রীকে দেখতে স্বর্গের অপ্সরার মতন, আর ঐশ্বর্য হচ্ছে ইন্দ্রের মতন, কিন্তু সংসারে তাকে আটকাতে পারছে না। উনি চলে আসলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বললেন, না না, তুমি গৃহ ত্যাগ করো না, গৃহে থাকো, অনাসক্ত হয়ে জীবনযাপন করো, অন্তর্নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার, অন্তর্নিষ্ঠা করো, এইভাবে থাকো, মর্কট বৈরাগ্য না করো, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভোজ্য অনাসক্ত হইয়া। মহাপ্রভু পূর্ণ কৃপা করলেন না, গৃহে গেলেন, বাবা জেঠা কি করলেন, সিকিউরিটি গার্ড বাড়িয়ে দিলেন, চলে যেতে চায় ধরে ধরে আনেন। মহাপ্রভু তো সন্ন্যাস গ্রহণ করে পুরী গিয়েছেন, যেতে পারছেন না, কিন্তু একদিন এসে গেলেন নিত্যানন্দ প্রভুর কাছে পানিহাটিতে। সেখানে যখন প্রণাম করেছেন, নিত্যানন্দ প্রভু বলেছেন, আয় চোরা, তোদের শাস্তি দেব। চোরা কেন? নিত্যানন্দের সম্পত্তি নিত্যানন্দকে না বলে চুরি করে নিতে চায়। নিত্যানন্দের সম্পত্তিকে গৌরাঙ্গ মহাপ্রভু, গুরুদেবের সম্পত্তি হচ্ছে কৃষ্ণ, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপি নরকে মজে, গুরুকে বাদ দিয়ে গোবিন্দকে ভজা যায় না। রঘুনাথ ডাইরেক্ট আদিগুরু নিত্যানন্দকে বাদ দিয়ে ডাইরেক্ট মহাপ্রভুর কৃপা লাভ করতে চেয়েছিল, তাই নিত্যানন্দ প্রভু তাকে বললেন, তুই চোর, শাস্তি হবে। কি শাস্তি? আপনারা জানেন চিড়া দদি উৎসব করানোর জন্য বললেন, তাই করলেন। তারপরে নিত্যানন্দ প্রভু তার মাথায় চরণ দিলেন, কৃপা করলেন, আর সেই দিনই যখন গৃহে ফিরে গিয়েছেন, এত সিকিউরিটি, আসলে মা বারবার বলতো, এই রঘুনাথ পালাচ্ছে, একে দড়ি দিয়ে বেঁধে রাখো। বাবা বলতো, আরে অপ্সরার মতন স্ত্রী, ইন্দ্রের মতন ঐশ্বর্য, যাকে বাঁধতে পারে না তাকে এই দড়ির বাঁধনে কি আর বেঁধে রাখা যায়? ও তো গৌরাঙ্গের জন্য পাগল হয়েছে। নিত্যানন্দের যখন কৃপা হলে হলো সেই দিন সেই রাত্রেই, যদিও মহাপ্রভুর কাছ থেকে আসার পর থেকে উনি আর ঘরে ঢুকতেন না, বাইরেই থাকতেন না, সেখানেই সিকিউরিটি রাখা ছিল, কিন্তু নিত্যানন্দের কৃপা হলে, নিতাইয়ের কৃপা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতার চরণ দুখানি। নিতাইয়ের কৃপা দরকার, কবে নিত্যানন্দ মরে করি দয়া ছাড়াইবে মরে বিষয়ের মায়া দিয়া মরে নিজ চরণের ছায়া নামের হাটেতে দিবে অধিকার কিনিব লুটিব হরি নাম রস নাম রসে মাতি হইব বিবশ রসের রসিক চরণ পরশ করিয়া মজিব রসে অনিবার নিতাইয়ের কৃপা দরকার রঘুনাথ দাস গোস্বামী যেদিন নিতাইয়ের কৃপা পেয়েছেন সেই দিন রাত্রে সেই রাত্রেই কি হয়েছে ঘটনা তার কুলগুরু যদুনন্দন আচার্য এসেছে রঘুনাথের কাছে রঘুনাথ আমার যে বিগ্রেট যে পূজারী ছিল সে পালিয়ে গেছে তুমি একটা ব্যবস্থা করো তো তাকে ডেকে আনো তো রঘুনাথ তখন গুরুদেবের সঙ্গে আলোচনা করছে ঠিক আছে গুরুদেব চলো আমি যাই তাহলে ডেকে আনি তখন এরকম বলে যখন গুরুদেবকে সঙ্গে নিয়ে বের হয়েছে সিকিউরিটিরা ভাবছে গুরুদেবের সঙ্গে যাচ্ছে আর আটকালেন না একটু এগোনোর পরে যখন সিকিউরিটি বাদ হয়ে গেছে গুরুদেবকে বললেন গুরুদেব আপনি এই রাস্তায় চলে যান আর আমি এই রাস্তায় আপনার পূজারীকে ডেকে নিয়ে আসি আর এনে আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছি আর গুরুদেব এই দিকে গেলেন আর রঘুনাথ এই দিকে একদম ফাঁক ফাঁক পেয়েছে আর ছুটেছেন পুরীর উদ্দেশ্যে যে এক মাসের পথ মাত্র 12 দিনে যান আমরা জানি গৌড়ীয় বৈষ্ণবরা আসতেন কতদিন ধরে এক মাস সেই বাংলা থেকে পুরী আসতে এক মাস সময় লাগে এত দ্রুত হাঁটলেন মাত্র 12 দিনে পৌঁছলেন কত উৎকণ্ঠা কত মহাপ্রভুর দর্শনের ব্যাকুলতা 12 দিনের পথ যান 3 সন্ধ্যা অন্ন খান মাত্র 3 বার কিছু না খেয়ে না দিয়ে শুধু ছুটছেন মহাপ্রভুর দর্শনে এত ব্যাকুলতা রঘুনাথ এখানে এসে প্রথমে মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন মহাপ্রভু প্রভু সমর্পিলতার এ স্বরূপের হাতে প্রভুর গুপ্ত সেবা কইল স্বরূপের সাথে মহাপ্রভু রঘুনাথকে স্বরূপ দামোদরের হাতে অর্পণ করলেন সেই জন্য তার নাম হতো স্বরূপের রঘু প্রথমে মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেতেন তারপরে রঘুনাথ ভাবলেন এটা ঠিক নয় আমি প্রসাদ পাবো মহাপ্রভু আমার জন্য উনি মহাপ্রভুর গম্ভীরায় প্রসাদ পাওয়া ত্যাগ করে দিলেন গোবিন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন গোবিন্দ আরে রঘুনাথ তো এখানে প্রসাদ পায় না সে কোথায় প্রসাদ পায় বলছে প্রভু সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে রাজার পুত্র চিন্তা করুন 12 লক্ষ যাদের বাৎসরিক আয় ছিল 1 টাকায় 8 মন চাল পাওয়া যেত এখনকার সময় কোটি 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 টাকার সমান বাবা জেঠার বাৎসরিক আয় তারই একমাত্র পুত্র এখানে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করত মহাপ্রভু বললেন এটাই হচ্ছে বৈরাগীর কাজ ভিক্ষা করে জীবন নির্বাহ করা মহাপ্রভু দেখতে পেতেন সিংহদ্বারে দাঁড়িয়ে আছে রঘুনাথ ভিক্ষা করছে কিছুদিন পরে মহাপ্রভু গোবিন্দকে জিজ্ঞাসা করলেন আরে গোবিন্দ রঘুনাথকে তো সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতে দেখি না সে খায় কি বলছে প্রভু রঘুনাথ মনে করে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করা বেশ্যাবৃত্তির মতন বেশ্যারা যেমন ক্যান্ডিডেটের জন্য অপেক্ষা করে আসবে কিছু পাবো আসবে কিছু পাবো ভিক্ষাবৃত্তি মানে কারো জন্য অপেক্ষা করা কেউ যদি আমাকে কিছু ভিক্ষা দেয় এ দেবে এ দেবে বৈষ্ণব হইয়া যেবা করে পরা অপেক্ষা কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা যে বৈষ্ণব হবে জগতে কারো উপর তার নির্ভরশীল হওয়ার দরকার নেই গুরু গৌরাঙ্গ ছাড়া আর এ আমাকে দেখবে এ আমাকে ভরণ পোষণ করবে এ আমার ব্যাংক ব্যালেন্স করে দেবে এই জন্য খেতে পাবো না বৈষ্ণবকে মেইনটেনেন্স করে একজন কে রঘুনাথ ভিক্ষা করে না কি কি করে খায় আনন্দ বাজারে প্রসাদ 2-4 দিন পরে পচে যায় যখন গরুও খায় না ওখানে ড্রেনে ফেলে দেয় ওই ড্রেনে গিয়ে রঘুনাথ কি করে ওই অন্নগুলোকে তোলে তুলে জল দিয়ে ধুয়ে ওটাই খায় মহাপ্রভু বললেন, বৈরাগীর কৃত্য সদা, নাম সংকীর্ত পত্র ফল মূলে উদর ভর, জিব্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। রঘুনাথ এইভাবেই করলেন, কিন্তু ষোড়শ বৎসর কইল অন্তরঙ্গ সেবক স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। এই রঘুনাথ দাস গোস্বামী ষোলো বছর ধরে অন্তরঙ্গ সেবা করলেন মহাপ্রভু স্বরূপ দামোদরের আনুগত্যে। যখন মহাপ্রভু অপ্রকট হলেন, মহাপ্রভুর বিরহে স্বরূপ দামোদর একদম বিরহে মূর্ছিত হয়ে পড়লেন, আর ওই মূর্ছা ভাঙল না, ওখান থেকে গোলক বৃন্দাবনে ফিরে গেলেন। মহাপ্রভু চলে গেলেন, স্বরূপ দামোদর চলে গেলেন, রঘুনাথ ভাবলেন আমি আর কাকে নিয়ে এই পুরীতে থাকবো, আমি বৃন্দাবনে যাব, গোবর্ধনের উপর দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো, এই বিরহ সহ্য করা যায় না। আর সেই ভেবে যখন উনি বৃন্দাবনে গেলেন, ভাবলেন বৃন্দাবনে যখন এসেছি রূপ সনাতনের সঙ্গে একটু দেখা করি। যখন দেখা করতে গেলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী, জানতে পারলেন তার মনের ভাব, আর তাকে মরতে দিলেন না, নিজের তৃতীয় ভাই করি সঙ্গেতে রাখিলাম। আর সেখানেই বৃন্দাবনে দুই ভাই চরণ দেখিয়া গোবর্ধনে তেজীব দেহ ভৃগুপাত করিয়া, এই তো নিশ্চয় করি আইল বৃন্দাবনে আশীরূপ সনাতনের বন্দিল চরণে, তবে দুই ভাই তারে মরিতে না দিল, নিজ তৃতীয় ভাই করি সঙ্গেতে রাখিল। এ হচ্ছে বৈষ্ণবের ভালোবাসা। মহাপ্রভুর লীলা যত বাহির অন্তর, দুই ভাই তার মুখে শুনে নিরন্তর। রূপ গোস্বামী সনাতন গোস্বামী সবসময় রঘুনাথের মুখে মহাপ্রভুর যে এই অন্তিম লীলা এইগুলো সব শুনতেন। অন্ন জল ত্যাগ কইল অন্ন কথন, পল দুই তিন মাঠা করেন ভক্ষণ। রঘুনাথ লাস্টে কি করলেন, অন্ন জল ত্যাগ করে দিলেন। একদিন দুই দিন অন্তর কেবল কয়েক ফোঁটা মাঠা খেতেন। রঘুনাথের বৈরাগ্য পাষাণে লেখা। রঘুনাথ দাস গোস্বামী লাস্টে শুধু মাঠা খেয়ে থাকতেন। এক ব্রজবাসী প্রত্যেক দিন একটা পলাশ পাতায় করে ডোনা করে তাতে মাঠা দিতেন, রঘুনাথ তাই খেতেন। একদিন ওই ব্রজবাসী যখন সেই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছেন, তার বাটিতে গিয়েছেন, হ্যাঁ, সেখানে যে দেখছেন বড় বড় পলাশ পাতা, আর কি করেছেন সেই বড় পলাশ পাতা নিয়েছেন, ভাবছেন গোসাই তো পলাশ পাতার এক ডোনা ছাড়া দুই ডোনা খান না, তা পলাশ পাতা যদি বড় হয় ডোনাটা একটু বড় হবে, মাঠাটা একটু বেশি ধরবে, আমি গোসাইকে বেশি মাঠা দিতে পারবো, গোসাই তো এক ডোনা ছাড়া দুই ডোনা খান না। তাই বড় পলাশ পাতা দেখে তিনি কি করেছেন, সেই পলাশ পাতা এনেছেন, সুন্দর ডোনা করেছেন, মাঠা দিয়েছেন, রঘুনাথকে দিয়েছেন, প্রভু গ্রহণ করুন। ব্রজবাসীর দিকে তাকিয়ে বলছেন, আরে অন্যদিন ছোট ডোনা, আজকে বড় ডোনা, এই পলাশ পাতা তুমি পেলে কোথায়? বলছে আমি ওই চন্দ্রাবলীর বাটিতে ওখানে আমি গিয়েছিলাম, আর ওখানে বড় পলাশ পাতা পেয়ে আপনার জন্য তাই নিয়েছে ডোনা করে আপনাকে মাঠা দিলাম। তখন রঘুনাথ ছুঁড়ে ফেলে দিলেন। কেন ছুঁড়ে ফেলে দিলেন? এই চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর বিরোধী, তার মুখ তার কিছু গ্রহণ করতে চায় না। চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর বিরোধী, আর গৌড়ীয় বৈষ্ণব হচ্ছে রাধারানীর আনুগত্যে, সেই জন্য গৌড়ীয় বৈষ্ণবরা চন্দ্রাবলীর কিছু গ্রহণ করতে চায় না। আমার রাধারানীকে কষ্ট দেয় চন্দ্রাবলী, ওর কিছু জিনিস নেব না। আর ছুড়ে ফেলে দিলেন রাধা, কেন ওখানে গিয়েছো? আর রঘুনাথের ভজন হচ্ছে এরকমই ছিল, সহস্র দণ্ডবত করে লয় লক্ষ নাম, প্রত্যেক দিন 1000 বৈষ্ণবকে, না ভগবানকে 1000 বার প্রণাম করতেন, আর 2000 বৈষ্ণবকে প্রণাম করতেন, আর ভগবানকে 1000 বার করতেন, আর 100000 নাম জপ করতেন প্রত্যেক দিন। ভগবানকে কতবার? 1000, হরিনাম 100000 বার, আর 2000 বৈষ্ণবের নিত্য প্রণাম। 2000 বৈষ্ণবকে প্রত্যেক দিন প্রণাম করতেন। প্রশ্ন আসে, ঠিক আছে আমার ইচ্ছা বৈষ্ণবকে প্রণাম করব, কিন্তু 2000 বৈষ্ণব পাবো তারপরে তো? তা রঘুনাথ কি করে প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে প্রণাম করতেন? গুরু মহারাজ তার উত্তর দিলেন যে, যেহেতু রঘুনাথ দাস গোস্বামী বৈষ্ণব ছিলেন তাই উনি বৈষ্ণব সঙ্গ পেতেন, তাই বৈষ্ণব হলে বৈষ্ণবকে পাওয়া যায়, মাতাল হলে মাতালকে ঠিক খুঁজে পাওয়া যায়, পায় না? দেখবেন গ্রামে যারা মাতাল, ঠিক অন্য একটা মাতালকে খুঁজে বের করেছে মা। তা ঠিক সেরকম বৈষ্ণব একজন বৈষ্ণবকে ঠিক পেয়ে যায়। রাত্রি দিনে রাধা কৃষ্ণের মানস সেবন, প্রহরেক মহাপ্রভুর চরিত্র কথন। রাত দিন মানুষের রাধা কৃষ্ণের সেবা করতেন, প্রতিদিন তিনি মহাপ্রভুর চরিত্র আলোচনা করতেন। তিন সন্ধ্যা রাধা কুণ্ডে অপতিত স্নান, ব্রজবাসী বৈষ্ণবে করে আলিঙ্গন মান। সার্ধ সপ্ত প্রহর করে ভক্তির সাধনে, চারিদণ্ড নির্দাসে নহে কোনো দিনে। দুই ঘন্টারও কম সময় নিদ্রা যেতেন, চার দণ্ড প্রভুপাদ অনুবাদে লিখছেন, দুই ঘন্টারও কম সময় নিদ্রা যেতেন, কিন্তু নিদ্রাতে কি করতেন? রাধা কৃষ্ণের স্বপ্ন দেখতেন। তাহার সাধন রীতি শুনিতে চমৎকার, সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। এইভাবে কবিরাজ গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী তার কথা বর্ণনা করলেন। শঙ্করারণ্য মুকুন্দ কাশীনাথ রুদ্র উপশাখা বর্ণনা করলেন, শ্রীনাথ পণ্ডিত জগন্নাথ আচার্য কৃষ্ণদাস বৈদ্য পণ্ডিত শেখর কবিচন্দ্র কীর্তনিয়া ষষ্ঠীবর শ্রীনাথ মিশ্র শুভানন্দ শ্রীরাম ঈশান শ্রীনিধি গোপীনাথ মিশ্র ভগবান সুবুদ্ধি মিশ্র হৃদয়ানন্দ কমলানন্দ মহেশ পণ্ডিত শ্রীকর শ্রী মধুসূদন পুরুষোত্তম শ্রী গালবে জগন্নাথ দাস চন্দ্রশেখর বৈদ্য দ্বিজ হরিদাস রামদাস কবিচন্দ্র গোপাল দাস ভাগবত আচার্য ঠাকুর সারঙ্গ দাস। এসব জগন্নাথ তীর্থ বিপ্র শ্রী জানকী নাথ গোপাল আচার্য আর বিপ্রবাণী নাথ গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই, যাহার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। তিন ভাই নাচ গাইতেন আর মহাপ্রভু নাচতেন। আর রামদাস অভিরাম সক্য প্রেম রাশি, ষোল সঙ্গের কাষ্ট তুলি যে করিল বাসি। অভিরাম দাসের কথা বলছেন, যিনি হচ্ছেন খানাকুল কৃষ্ণনগরে, তিনি ষোলো সঙ্গে ষোলোটা গাঢ় যুক্ত একটা বাস, যার ষোলোটা গাঢ় আছে সেটাকে তুলে বাঁশির মতন বাজাতে লাগলেন। বাজানোর পরে ওই বাঁশিটা পুঁতে দিলেন, পুঁতে দিলে সুন্দর এক বকুল বৃক্ষ হয়েছে, এখনো আছে সেই বৃক্ষ খানাকুল কৃষ্ণনগরে। বকুল বৃক্ষ ফল হয় না, শুধু ফুল হয়। একজন তান্ত্রিক এসেছিল, শুনেছে এই বকুল বৃক্ষের মাহাত্ম্য, আর দিয়ে তন্ত্র দিয়ে বকুল বৃক্ষটাকে পুড়িয়ে দিয়েছে। সবাই শুনল যে তান্ত্রিক এসেছে আর বকুল বৃক্ষকে পুড়িয়ে দিয়েছেন। তখন উনি প্রচার করছিলেন অভিরাম ঠাকুর, উনি চলে আসলেন তার্কিকের সঙ্গে, বললেন কেন? তখন তার্কিকের তার সিদ্ধান্ত আর অভিরাম ঠাকুরের সিদ্ধান্ত আলোচনা হয়। মা প্রথমেই অভিরাম ঠাকুর এসে কি করলেন, তান্ত্রিক তো পুড়িয়ে দিয়েছেন, আর অভিরাম ঠাকুর এসে দিয়েছে আবার গাছ আবার জেগে উঠেছে। দুইজনের ভিতরে অনেক তর্ক হলো, অনেক তর্ক, লাস্টে অভিরাম ঠাকুর বললেন এখানে আগুন জ্বালাতে হবে, আপনার মত যদি ঠিক হয় আপনি আপনার দণ্ড কমন্ডল, আপনার সন্ন্যাস বস্ত্র উত্তরীয় এখানে ফেলবেন, আপনি যদি ঠিক হন তাহলে আপনারটা পুড়বে না, আর আমি যদি ঠিক হই আমি আমার জপমালা আমি ওই আগুনে দেব, যারটা পুড়ে যাবে সে অন্যের কাছে সমর্পণ করবে, অর্থাৎ যারটা পুড়বে না তারটাই হচ্ছে ঠিক। তখন তান্ত্রিকও দিয়েছে ওরটা পুড়ে গেছে, অভিরাম ঠাকুর দিয়েছে জপমালা পুড়িনি, তখন তান্ত্রিক অভিরাম ঠাকুরের আশ্রয় গ্রহণ করেছে। হরি বল। এভাবে তান্ত্রিকে যত শিষ্য ছিল তারাও অভিরাম ঠাকুরের আশ্রয় গ্রহণ করেছিলেন। একদিন কি হয়েছে, ব্রাহ্মণদেরও প্রচার করছিলেন অভিরাম ঠাকুর, তা ব্রাহ্মণরা শুনতে চাইছ না, খালি অভিরাম ঠাকুরকে মানতেই চায় না। একদিন উনি অভিরাম ঠাকুর মার্জা, মার্জা মানে পিড়াল তৈরি করেছেন, আর প্রসাদ পেয়েছেন ওনার যে উচ্ছিষ্ট সেই বিড়ালকে খেতে দিয়েছেন, বিড়াল খেয়েছে আর বলছে যাও, আর সেই বিড়াল গিয়েছে, গিয়ে কি করেছে, যত ব্রাহ্মণ তাদের যে অন্যের হাড়ি তার ভিতরে সব বমি করে দিয়েছে। উচ্ছিষ্ট বৈষ্ণবের উচ্ছিষ্ট দিয়ে এসেছে, আর সেই ব্রাহ্মণটা পরের দিন যখন সেইটা খেয়েছে তার পরের দিন এসে অভিরাম ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করেছে। হরি বল। এই জন্য ভক্তি জগতে ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল ভক্তা ভুক্ত শেষ, এই তিন সাধনের বল, সাধনার বল হচ্ছে এই তিনটে জিনিস, ভক্তপদ ধুলি, ভক্তের পদ ধৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ গৌড়ে চলিলা, তার সঙ্গে তিনজন প্রভুর আজ্ঞায় আইলা, রামদাস মাধব আর বাসুদেব ঘোষ, প্রভুর সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ। ভাগবতাচার্য চিরঞ্জীব শ্রী রঘুনন্দন, মধ্যাচার্য কমলাকান্ত শ্রী যদুনন্দন, মহাপাত্র প্রভুর জগাই মাধাই, পতিত নামের সাক্ষী দুই ভাই, দুই ভাই হচ্ছে জগাই মাধাই। লীলা তো আপনারা জানেন, জগাই মাধাইয়ের লীলা, ব্রাহ্মণের ঘরে জন্ম, কিন্তু তারা এত পাপী ছিল যে তারাও পুরাণ পড়ত, পুরাণ পড়ত প্রত্যেক দিন। গুরু মহারাজ বলছেন এই জগাই মাধাইও পুরাণ পড়ত। কেন পড়ত? আমরা পুরাণ পড়ি কোনটা পাপ ওটা করব না, আর জগাই মাধাই পুরাণ পড়ত কোনটা পাপ সেটা বেশি করে করার জন্য, ওইটা জানার জন্য পুরাণ পড়ত। আর এমনি মানুষ মার্ডার করলে পাপ হয়, ব্রাহ্মণ মার্ডার করলে বেশি পাপ হয়, তাহলে ব্রাহ্মণ ধরে ধরে মারতে হবে। এমনি ধর্ষণ করলে পাপ হয়, ব্রাহ্মণ কন্যা ধর্ষণ করলে বেশি পাপ হয়, তাই করতে হবে। এইরকম পুরাণ দেখে দেখে পাপ করত। আর তাদের দুইজনকেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা করলেন। এভাবে মহাপ্রভুর অনেক পার্শ্বদের সব বর্ণনা করা আছে। কেবল নীলাচলে প্রভুর যে যে ভক্তগণ সংক্ষেপে করিয়ে কিছু সেসব কত, এসব তো গৌড় দেশের বর্ণনা হতো হলো, এখন নীলাচলের কিছু ভক্তদের বর্ণনা হবে। পরমানন্দ পুরী স্বরূপ দামোদর, গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর, দামোদর পণ্ডিত, ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস ইত্যাদি যে পূর্ব সঙ্গী বড় ভক্তগণ নীলাচলে রহি করে প্রভুর সেবন। এসব ভক্তরা সব নীলাচলে থেকে মহাপ্রভুর সেবা করতেন। পরমানন্দ পুরী দক্ষিণ ভারতে মহাপ্রভুর সঙ্গে দেখা হলো, মহাপ্রভু বললেন আপনি নীলাচলে আসুন, আপনার সঙ্গে দুইজন কৃষ্ণ কথা বলবো। পরমানন্দ পুরী ছিলেন মনে হয় উদ্ধব, মনে হয় ওনারই। তা পরমানন্দ পুরী স্বরূপ দামোদর যিনি হচ্ছেন ললিতা সখী, তিনি বঙ্গে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কাশীতে লেখাপড়া শিখেছেন, তারপরে সন্ন্যাস গ্রহণ করেছেন, মহাপ্রভুর কাছে এসেছেন, এবং যিনি হচ্ছেন ললিতা সখী গদাধর, যিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী, তিনি মহাপ্রভু যখন পুরীধামে আসলেন তার পিছনে পিছনে গদাধরও আসলো। আর এই পুরীধামে অনেককেই মহাপ্রভু অর্ডার করে বঙ্গদেশে পাঠিয়েছেন, যারা আসতো সবাইকে আবার পাঠিয়ে দিতেন, এমনকি নিত্যানন্দ প্রভুকেও বলছেন, নিত্যানন্দ তুমিও বঙ্গে চলে যাও। এইসব দেখে গদাধরের ভয় হলো যে আমাকে যদি না কোনোদিন অর্ডার করে ফেলে, যাও তার গেল সব। তাই প্ল্যান করে ভাবলেন, আমি যদি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করি তাহলে আর মহাপ্রভু আমাকে তাড়াতে পারবে না, কারণ ক্ষেত্র সন্ন্যাস মানে ক্ষেত্রে সব সময় থাকা যাবে, আর মহাপ্রভু তো শ্রীক্ষেত্র থেকে যাবে না, কারণ মায়ের অর্ডার আছে বৃন্দাবনে যাবেন, এখানেই থাকবেন, তাহলে আমার সুবিধা হলো। আর তাই মহাপ্রভুর অনুমতি নিয়ে উনি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করে এই শ্রীক্ষেত্রে অবস্থান করতে লাগলেন। কিন্তু যেদিন তিনি মহাপ্রভু ইচ্ছা করলেন বঙ্গদেশে যাবেন, এই গদাধর এসে বললেন, প্রভু আমি যাব। আরে গদাধর, তুমি তো ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছো, ক্ষেত্রের বাইরে যাওয়া তোমার তো উচিত নয়। বলছে, আমার ক্ষেত্র সন্ন্যাস যাক রসাতলে, আপনার সঙ্গে থাকব। আরে তোমাকে যে আমি গোপীনাথের সেবা দিয়েছি, তোমার বাড়িতে গোপীনাথের সেবা আছে, গোপীনাথকে ছেড়ে যাবে কি করে? প্রভু আপনার সেবা করলে আমার কোটি গোপীনাথের সেবা হয়ে যায়, আমি আপনার সঙ্গে যাব। না না গদাধর, তোমাকে আমি নিতে পারি না, তোমার ক্ষেত্র সন্ন্যাস গোপীনাথের সেবা তোমাকে নেবই না। গদাধর, ঠিক আছে যাবই না তোমার সঙ্গে। কিন্তু মহাপ্রভু যাত্রা শুরু করলেন আর গদাধর প্যারালালে যাচ্ছে, ঠিক উনি এই রাস্তা দিয়ে যাচ্ছে, বুঝতে পারছে মহাপ্রভু এই রাস্তা দিয়ে যাচ্ছে, উনি প্যারালালে ওনার ফলো করে করে একটু দূরে দূরে যাচ্ছে। যেতে যেতে কটকে চলে এসছেন, মহাপ্রভু ভাবছেন, সার্বভৌমকে বলছেন, গদাধরকে ডাকো তো আমার কাছে। গদাধরকে ডেকেছে, গদাধরকে বলছে, গদাধর অলরেডি তুমি ক্ষেত্র সন্ন্যাস তোমার বাদ হয়ে গেছে, তুমি ক্ষেত্র থেকে চলে এসছো, গোপীনাথের সেবা আছে, আমার দিব্যি আর যাবে না, এখানেই থাকো। আর সর্বভৌম ভট্টাচার্যকে বললেন, একে নিয়ে চলে যাও। বলেই এদিকে নৌকা ঠিক করা ছিল, পট করে লাফ দিয়ে নৌকায় উঠেছে আর নৌকালকে ছেড়ে দাও, আর ওকে নেওয়া যাবে না। আর মহাপ্রভু ছেড়ে দিয়ে চলে গেলেন, আর গদাধর একেবারে মূর্ছিত হয়ে পড়লেন। আর সর্বভৌম ভট্টাচার্য বললেন, কি বলবো মহাপ্রভুর এই লীলা, উনি কখনো কঠিন কখনো, যেরকম মহাত্মাদের স্বভাব হচ্ছে বজ্রাদপি কঠিন কুসুমাবপি কমল, বজ্রের থেকে কখনো কঠিন হয় আবার কখনো ফুলের থেকেও নরম হয়, এই হচ্ছে মহাত্মাদের কাজ। এই গদাধর জগদানন্দ নাম শুনেছেন শঙ্কর, যিনি হচ্ছেন শঙ্করারণ্য, বক্রেশ্বর দামোদর পণ্ডিত শুনেছেন, ঠাকুর হরিদাস শুনেছেন, রঘুনাথ বৈদ্য রঘুনাথ দাস, এরা সব পূর্ব সঙ্গী, মহাপ্রভু সেবা করার জন্য পুরী আছেন। বড় এক শাখা সার্বে ভট্টাচার্য, যার ভগ্নীপতি শ্রী গোপীনাথ আচার্য, মহাপ্রভু আর এক শাখা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য, যিনি হচ্ছেন বৃহস্পতির অবতার, যিনি মায়াবাদীর বড় প্রচারক ছিলেন, মহাপ্রভুর কৃপায় তিনি ভক্ত হয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য যখন প্রভাবিত হলেন, ভক্ত হলেন, বললেন, আগে আমি আমার মুখ দিয়ে শিয়ালের মতন ঘেউ ঘেউ করতাম, আর সেই মুখে এখন আমি করি কৃষ্ণ নাম হরি। মায়াবাদ হচ্ছে শিয়ালের মতন ঘেউ ঘেউ করা। আর মহাপ্রভুর কাছে এসে বলছেন, তত্ত্বে অনুকম্পা সুসূক্ষ্মমানম ভুঞ্জায় এবাত্ম কিতম হি বিপাক ঋগবাদ বপুভি মুক্তিপদে স দায় ভাগ। এটা না বলে সার্বভৌম ভট্টাচার্য বলছেন, ভক্তিপদে দায় ভাগ। আরে সার্বভৌম, ভাগবতমে আছে তো মুক্তিপদে দায় ভাগ, তুমি এখন মুক্তি না বলে ভক্তি বলছো কেন? ভাগবতের শ্লোকটাকে চেঞ্জ করছো কেন? বলছে, প্রভু মুক্তি কথা শুনলে আমার ভয় হয় এখন, আগে রিহাব দিন মুক্তি 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 বলতো, আর ভক্ত হওয়ার পরে মুক্তি কথা শুনলে ভয় পায়, এমনকি ভাগবতমে মুক্তি আছে সেটাও বলতে চায় না। মহাপ্রভু বললেন না, এ মুক্তি হচ্ছে আলাদা, মুক্তির অন্যথা রূপম স্বরূপেন ব্যবস্থিত, এ মুক্তি সাজুজ্য মুক্তি নয়, এ মুক্তি স্বরূপে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস, এটাই অধিষ্ঠিত হওয়া। আর তার ভগ্নিপতি ছিলেন গোপীনাথ আচার্য, মহাপ্রভুর সমধ্যায়ী, একসঙ্গে পড়াশোনা করেছেন, মহাপ্রভু তত্ত্ব ভালো করে জানতেন। প্রথম অবস্থায় সারণ ভট্টাচার্যকে বলতেন যে তুমি জানো না ইনি হচ্ছে স্বয়ং ভগবান, এই দেখুন তার কৃষ্ণ বিরহের ব্যাকুলতা যা নারদীয় পুরাণের সঙ্গে হুবহু মিলে যায়, সব দেখো। বিশ্বাস করতেন না। কাশী মিশ্র পদুম মিশ্র রায় ভবানন্দ, যাহার মিলনে প্রভু পাইল আনন্দ। পরমানন্দ পুরী স্বরূপ, কাশী মিশ্র হলেন পঞ্চম, প্রদুম মিশ্র হলেন ষষ্ঠ, ভবানন্দ রায় হচ্ছে সপ্তম, তাদের সঙ্গে মিলিত হয়ে চৈতন্য মহাপ্রভু গভীর আনন্দ পেয়েছিলেন। ভবানন্দকে বলেছিলেন, আলিঙ্গন করু তারে বলিল বচন, তুমি পাণ্ডু পঞ্চপুত্র তোমার নন্দন। ভবানন্দর পাঁচ পুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, তাদের আনন্দ আর ধরে না রে। পুত্র সঙ্গে হরিনাম হরি ভজন করে, পিতা পুত্রে গৌর ভজে, আনন্দ আর ধরে না রে। তেই মহাপ্রভু বললেন, ভবানন্দ তুমি হচ্ছেন পাণ্ডু, আর তোমার যে পাঁচ পুত্র কাশী মিশ্র পদুম্ব মিশ্র রামানন্দ রায় আর কে কে না, কাশী কাশী বলবা কাশী না ও এই তো হ্যাঁ, রামানন্দ রায় পট্টনায়ক, গোপীনাথ কলানিধি, সুধানিধি নায়ক বাণীনাথ, এরা এই এই হচ্ছে পাঁচজন। রামানন্দ রায় পট্টনায়ক, গোপীনাথ আচার্য কলানিধি, সুধানিধি নায়ক বাণীনাথ, ছয়জন হয়ে গেল। ভবানন্দ রায়ের পাঁচ পুত্র হচ্ছেন রামানন্দ রায়, পট্টনায়ক গোপীনাথ, ও পট্টনায়ক গোপীনাথ একসঙ্গে, কলানিধি সুধানিধি নায়ক বাণীনাথ, এই পাঁচজন। এই পঞ্চপুত্র তোমার মর প্রিয় পাত্র, রামানন্দ সহ মর দেহ ভেদ মাত্র। রামানন্দ রায় যিনি হচ্ছেন কে, বিশ্বকাশী প্রতাপ রুদ্র, কৃষ্ণানন্দ পরমানন্দ ওর শিবানন্দ, ভগবান আচার্য ব্রহ্মানন্দ ভারতী, সিকি মাইতি মুরারি মাইতি, মাধবী দেবী হচ্ছে সিকি মাইতির বোন, রাধার দাসীর মধ্যে যার নাম। মহাপ্রভুর সাড়ে তিনজন ভক্ত কে কে, স্বরূপ দামোদর, রামানন্দ রায় আর সিকি মাইতি আর তার বোন হাফ। মায়েরা শুনলে রাগ করবে। ঈশ্বরপুরীর শিষ্য ব্রহ্মচারী কাশীশ্বর, শ্রী গোবিন্দ নাম তার প্রিয় অনুচর। ঈশ্বরপুরীর শিষ্য ছিলেন গোবিন্দ আর কাশীশ্বর, এরা ছিলেন ঈশ্বরপুরীপাদের শিষ্য, মহাপ্রভুর গুরু ভাই। কিন্তু ঈশ্বরপুরীপাদ যখন অপকট হবেন, এই দুই শিষ্যকে বলেছিলেন, তোমরা আমার অপ্রকটের পরে তোমরা মহাপ্রভুর সেবা করবে। তারা ঈশ্বরপুরীপাদের অপ্রকটের পরে গোবিন্দ কাশীশ্বর তারা আসলো মহাপ্রভু সেবা করবে বলে, বলে আরে তুমি তো আমার গুরু ভাই, তোমার সেবা আমি কি করে গ্রহণ করতে পারি। তো বলছে গুরুদেব বলেছেন, আদেশ করেছে। তখন সারণ ভট্টাচার্যকে বলেন, কি করি, একদিকে গুরুর আদেশ একদিকে আবার গুরু ভাইয়ের সেবা, কোনটা নেব। বলছে গুরুর আদেশ বলবান। গুরুর আদেশ অনুসারে তাদের সেবা গ্রহণ করলেন। গোবিন্দ মহাপ্রভুর পার্সোনাল সেবা করতেন, আর কাশীশ্বর মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতে যেতেন কাশী বলবানে, কাশী বলবান কি ভিড় সরাতেন। অপরশ যায় গোসাই মনুষ্য গহনে, মনুষ্য টেলিপদ করে কাশী বলবানে। আর রামাই নন্দাই দয়ে প্রভুর কিঙ্কর, গোবিন্দর সঙ্গে সেবা করে নিরন্তর। আর রামাই নন্দার ও গোবিন্দকে সহযোগিতা করছেন মহাপ্রভুর সেবা করার জন্য। ২২ ঘোড়া জল দিনে ভরেন রামাই, গোবিন্দ আজ্ঞায় সেবা করেন নন্দাই। রামাইয়ের কাজ ছিল প্রত্যেক দিন ২২ ঘোড়া জল ভরে দেওয়া, আর গোবিন্দ আজ্ঞায় সব সেবা করতেন হচ্ছে নন্দাই। কৃষ্ণ না কৃষ্ণদাস নাম কুলিনী ব্রাহ্মণ, যার ঘরে লইয়া কইয়া দক্ষিণে ঘর। কালা কৃষ্ণদাস আপনারা জানেন, মহাপ্রভু যখন দক্ষিণে যেতে চাইলেন, নিত্যানন্দ প্রভু বলেন আমি যাব, আমি দক্ষিণ সব তীর্থ আমি ভ্রমণ করেছি, সব আমি রাস্তাঘাট জানি, প্রভু আমাকে সঙ্গে নিন। বলছে তোমাকে মোটেই না, আমি আসছিলাম বাংলা থেকে, সন্ন্যাসী মানুষ আমার কিছুই ছিল না, ছিল মাত্র একটা সন্ন্যাস দণ্ড, আর তুমি ভেঙে চৌচির করে দিলে, তোমার সঙ্গে আমার সব শেষ, তোমাকে আর সঙ্গে নেব না। তারপরে বলেন এই যে দামোদর পণ্ডিত, এ সব সময় আমার উপরে লাঠি ধরে থাকে, একেও নেব না। আর এই জগদানন্দ, এ তো সবসময় আমার সঙ্গে ঝগড়া করে, একেও নেব না। আর মুকুন্দ, ও আমি যখন খুব নিষ্ঠা সহকারে আমি স্নান টান করি, ওর দুঃখ হয়, কিছু বলতে পারে না, ওর দুঃখ দেখে আমারও দুঃখ হয়, আমি কাউকে সঙ্গে নেব না, আমি একাকে যাব। তারপরে নিত্যানন্দ প্রভু বলে প্রভু আপনি তো স্বতন্ত্র, আপনি কাউকে নেবেন না, কিন্তু একটা আমার লাস্ট অনুরোধ, এই কালা কৃষ্ণদাস এই সরল ব্রাহ্মণ সম্প্রতি বাংলা থেকে এসেছে, আপনার কথায় কোনো কিছু টুশব্দ করবে না, বিরোধিতা করবে না, আপনি কখনো ভাবে বিবর হয়ে পড়ে থাকবেন, আপনার দণ্ড কমণ্ডল কে ধারণ করবে, আপনি কোথাও পড়ে থাকবেন, কে আপনার সেবা শুশ্রূষা করবে, আপনি আমাদের কাউকে নেওয়ার দরকার, অন্তত এই কালা কৃষ্ণদাসকে নিন। তখন মহাপ্রভু কালা কৃষ্ণদাসকে গ্রহণ করলেন। পরবর্তীকালে জানেন দক্ষিণ ভারতে ভট্টধারীদের পাল্লায় কালা কৃষ্ণদাস প্রভাবিত হয়ে গেছিলেন, তাদের কাছে চলে গেলে গিয়েছিলেন, আর মহাপ্রভু তাকে চুলের মুঠি ধরে নিয়েছে। দক্ষিণ ভারত দুই বছর ধরে ভ্রমণ করলেন, যখন ফিরে আসলেন সবাই দেখা করলেন মহাপ্রভুর সঙ্গে, স্বামী ভট্টাচার্য সবাইকে পরিচয় করে দিলেন, এই হচ্ছে পুরীর এই ভক্ত, এই ভক্ত সিকিমাইতি, এই সব পরিচয় করে দিলেন। তারপরে মহাপ্রভু বললেন সার্বভৌম নিত্যানন্দ, তোমরা আমাকে এই কালা কৃষ্ণদাসকে দিয়েছ, দেখো কালা কৃষ্ণদাসের কি ব্যবহার, সে ভট্ট আমাকে ছেড়ে ভট্ট থাড়ির দলে চলে গেছিল, আমি কোনো মতে তাকে ধরে নিয়ে এসছি, এখন আমার আর কোনো দায় নেই, তুমি একে নিয়ে নাও। জয় ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি।